পৌরসা দক্ষিণৈকা তথোত্তরা পশ্চিমে দে অমুসংসে নামানি নিপবন্নয়ে। অনুবাদ: হে রাজন, সেই নয়টি দ্বারের মধ্যে পাঁচটি দ্বার পূর্বমুখী, একটি উত্তরমুখী, একটি দক্ষিণমুখী এবং দুটি পশ্চিমমুখী। আমি সেই সমস্ত দ্বারগুলির নাম আপনার কাছে বর্ণনা করব। তাৎপর্য: দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র এবং একটি মুখ। উপরিভাগের এই সাতটি দ্বারের মধ্যে পাঁচটি সম্মুখ ভাগে রয়েছে এবং সেগুলিকে পূর্বমুখী বলে বর্ণনা করা হয়েছে। যেহেতু সম্মুখ ভাগে দর্শন করার অর্থ হচ্ছে সূর্যের দিকে মুখ করা, তাই সেগুলিকে পূর্বমুখী দ্বার বলে বর্ণনা করা হয়েছে, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। উত্তর ও দক্ষিণের দুটি দ্বার হচ্ছে দুটি কর্ণ, পশ্চিমমুখী দুটি দ্বার হচ্ছে পায়ু ও উপস্থ। এই সমস্ত দ্বারগুলির বর্ণনা নিম্নে দেওয়া হয়েছে। শ্লোক 47 আমরা একসঙ্গে পাঠ করব। খদ্দতা বীরমুখী চ প্রাগ দ্বারা বেকত্র নির্মিতে বিব্রাজিতং জনপদং জাতি তাব্বাং দুমুৎসখা। খদ্দতা বীরমুখী চ প্রাগ দ্বারা বেকত্র নির্মিতে বিব্রাজিতং জনপদং জাতি তাব্বাং দুমুৎসখা। খদ্দতা বীরমুখী চ প্রাগ দ্বারা বেকত্র নির্মিতে বিভ্রাজিতং জনপদং জাতি তাব্বাং দুমুৎসখা। খদ্দতা, খদ্দতা নামক আবির্মুখী নামক চ ও প্রাক পূর্ব দিকস্থ দ্বারও দুটি দ্বার একত্র এক স্থানে নির্মিত হয়েছিল বিভ্রাজিত নামক জনপদম নগরী জাতি যেত তাব্যম তাদের দ্বারা দুমাত দুমান নামক সকহ বন্ধুর সঙ্গে। অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ। খদ্দতা ও আবির্মুখী নামক দুটি দ্বার পূর্ব দিকে স্থিত ছিল, কিন্তু তারা এক স্থানে নির্মিত ছিল। এই দুটি দ্বার দিয়ে রাজা তার বন্ধু দুমানের সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেতেন। শব্দগুলো খুব কঠিন, পরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তা আপনারা বলবেন, খদ্দতা ও আবির্মুখী নামক দুটি দ্বার পূর্ব দিকে স্থিত ছিল, কিন্তু তারা এক স্থানে নির্মিত ছিল। এই দুটি দ্বার দিয়ে রাজা তার বন্ধু দুমানের সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেতেন। তাৎপর্য, খদ্দতা এবং আবির্মুখী নাম দুটির অর্থ যথাক্রমে জোনাকি ও মশাল। জানেন জোনাকি কি মশাল? তা ইঙ্গিত করে যে দুটি চোখের মধ্যে বাম চোখটির দর্শনের ক্ষমতা কম, অর্থাৎ বাম চোখকে বলা হচ্ছে জোনাকি আর ডান চোখ হচ্ছে মশাল। ঠিক আছে, দুটো চোখ। যদিও দুটি চোখ একই স্থানে নির্মিত হয়েছে, তবুও একটি দর্শন ক্ষমতা অন্যটির থেকে অধিক। রাজা বা জীব যথাযথভাবে বস্তুসমূহ দর্শন করার জন্য এই দুটি দ্বার ব্যবহার করেন, কিন্তু দুমান নামক তার বন্ধু যদি তার সঙ্গে না থাকে তাহলে তিনি যথাযথভাবে দর্শন করতে পারেন না। এই বন্ধুটি হচ্ছে সূর্য, দুমান মানে হচ্ছে সূর্য। দুটি চক্ষু যদিও এক স্থানে অবস্থিত, তবুও সূর্যকিরণ ব্যতীত তাদের দর্শন করার ক্ষমতা নেই। বিভ্রাজিতং জনপদম, কেউ যদি স্পষ্টভাবে বিভ্রাজিতম কোনো কিছু দর্শন করতে চায় তাহলে তাকে অবশ্যই দুটি চক্ষু এবং তার বন্ধু সূর্যকিরণের সহায়তায় তা দর্শন করতে হয়। প্রতিটি ব্যক্তি তার শরীরের রাজা, কারণ সে তার ইচ্ছা অনুসারে বিভিন্ন দ্বার ব্যবহার করে। যদিও মানুষ তার দেখার বা শোনার ক্ষমতার গর্বে অত্যন্ত গর্বিত, তবুও সে প্রকৃতির সাহায্যের উপর নির্ভরশীল। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকম করতি বাচলম পঙ্গুল লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি রামিনে নম আচার্য পদায়নী তাই কৃপাপদায়নী গৌরকথা ধর্মদায়নী। তো রাজা পুরঞ্জনের কাহিনী, এটা কালকে আমাকে একজন বলছে, এতদিন ক্লাস শোনার পরে বুঝলাম পুরঞ্জন বলে কেউ ছিল না। সেই কাহিনীটাকে বলা হয় অ্যালিগরিক্যাল স্টোরি, অর্থাৎ রূপক কাহিনী। পুরঞ্জন বলে কেউ ছিল না, কিন্তু আমাদের প্রত্যেকটা জীবই হচ্ছে পুরঞ্জন। তাই যখন কেউ সরাসরি কোনো দর্শন বুঝতে চায় না, তখন তাদেরকে ঘুরিয়ে গল্প বলে বোঝাতে হয়। তো নারদমুনি প্রাচীন ভবিষ্যৎকে এই রূপক কাহিনীর মাধ্যম দিয়ে একটা অদ্ভুত দর্শন তার কাছে উপস্থাপন করছেন। তো আজকে যে আলোচনা, চোখ নিয়ে আলোচনা। তো দুটো চোখকে দুভাবে ব্যাখ্যা করা হচ্ছে, একটা চোখকে বলা হচ্ছে জোনাকি, আরেকটা চোখকে বলা হচ্ছে মশাল। অর্থাৎ বাম চোখে দেখার ক্ষমতা একটু কম আর ডান চোখের একটু বেশি, আমরা বুঝতে পারি না এটা, কিন্তু শাস্ত্রে বলছে এটা অবশ্যই সত্য। এখানে দুটো জিনিস আজকে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে চোখের প্রভাব আমাদের জীবনে কিরকম, আর দু নম্বর হচ্ছে নির্ভরশীলতা, তার সম্বন্ধে আমরা আলোচনা করব। দুটি আলোচনার বিষয় রয়েছে আজকে তাৎপর্যের ভিত্তিতে। এই চোখ, দু ধরনের চোখ রয়েছে, একটা হচ্ছে জড় চোখ আর একটা হচ্ছে দিব্য চক্ষু। আমরা প্রতিদিন গুরু পূজায় গাই চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, তার মানে আমাদের চক্ষু থাকলেও চক্ষু নাই। তো বলা হচ্ছে যে বিল্বমঙ্গল ঠাকুর তিনি যখন বৃন্দাবনে গেলেন, আপনারা সকলেই জানেন বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির প্রতি আসক্ত ছিল। তো চিন্তামণি বলল যে আমার প্রতি যা তোমার আসক্তি, সেই আসক্তি যদি একটু ভগবানের প্রতি থাকে তাহলে তোমার জীবন সার্থক হবে। তো সেই কথা শুনে বিল্বমঙ্গল ঠাকুর তিনি বৃন্দাবনে গেলেন, কিন্তু বৃন্দাবনে গিয়েও তিনি একদিন একটা সুন্দরী মহিলার চোখের রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, চোখটা সেই দিকে গেল। তখন তিনি ভাবলেন যে চোখটাই হচ্ছে আমার বন্ধনের কারণ, তাই তিনি চোখটাকে নষ্ট করে দিলেন। এবং তারপরে তিনি সবসময় জপ করতেন এবং ভগবান তার সামনে এসে লীলা করতেন, কিন্তু সেই লীলা বিল্লমঙ্গল ঠাকুর দর্শন করতে পারতেন। তো মেন হচ্ছে যে আমাদের যে চক্ষু দরকার, সেই চক্ষুটা হচ্ছে দিব্য চক্ষু, কারণ ভগবানকে দর্শন করতে গেলে আমাদেরকে দিব্য চক্ষু লাগবে। এই জড় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা যায় না। যখন বিশ্বরূপ দর্শন হল, তখন অর্জুনকে কৃষ্ণ দিব্য চক্ষু প্রদান করলেন, তার ফলে তিনি সেটা দর্শন করতে পারলেন। আমরা এই যে চক্ষু লাভ করেছি, এই চোখটা জড় চক্ষু, এই চোখ দিয়ে আমরা এই জড় জগতের রূপকে দর্শন করি। কিন্তু এই চোখ দিয়ে জড় জগতের রূপকে দর্শন করলে কি হয়, আমরা এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি এবং বারবার আমাদেরকে এই জড় শরীর লাভ করতে হয়। তাই বলা হচ্ছে যে এই ইন্দ্রিয়গুলো বা এই দ্বারগুলো, এখানে নবদ্বার বিশিষ্ট নগরীর কথা বলা হয়েছে, এই দ্বারই আমাদেরকে এই নবদ্বার বিশিষ্ট নগরে আবদ্ধ করে রাখতে পারে, আর এই দ্বারই আমাদেরকে এই নবদ্বার বিশিষ্ট নগর থেকে মুক্ত করে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেটা আমি ঠিক যেভাবে মনটা আমাদের সব থেকে পরম বন্ধু হতে পারে এবং সব থেকে খারাপ শত্রু হতে পারে। কিভাবে, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে একটা চাকু বলে তাকে, নাইফ, তো সেটা যখন একটা আততায়ীর হাতে থাকবে, সে তখন একটা মানুষের প্রাণ নিতে পারে। কিন্তু সেই একই অস্ত্র যখন একজন ডাক্তারের কাছে থাকবে, তখন সেই অস্ত্র দিয়ে সে একটা মানুষের জীবনকে রক্ষা করতে পারে। তাই আমাদের জীবনেও এই জড় ইন্দ্রিয়, আজকে যদি চোখ, এই চোখটাই আমাদের বন্ধনের কারণ হতে পারে, আবার এই চোখটাই আমাদের এই জগতের বন্ধন থেকে মুক্তির পথ হতে পারে। তো সাধারণত এই রূপের প্রতি আকৃষ্ট হওয়াটা হচ্ছে চোখের স্বাভাবিক প্রবণতা। আমরা এই জগতে রূপের প্রতি আকৃষ্ট, তাই জন্য আমরা টিভি, সিনেমা, বিভিন্ন জিনিস দেখি। কেন দেখি, যে আমাদের যে দেখার প্রবণতা, সেই প্রবণতাকে চরিতার্থ করার জন্য। কিন্তু এই জগতে ছেলেরা মেয়ের রূপের প্রতি আকৃষ্ট হয়, মেয়েরা ছেলের রূপের প্রতি আকৃষ্ট হয় স্বাভাবিকভাবে। কিন্তু এই জগতে যে রূপ, এই রূপটার দুটো ডিফেক্ট রয়েছে, অর্থাৎ এই জগতে রূপটা স্বয়ং সম্পূর্ণ নয়, দুটো ডিফেক্ট রয়েছে। প্রথমটা হচ্ছে এই জগতে রূপটা হচ্ছে সীমিত। আমরা যেমন সীমিত অণু, তাই আমাদের সৌন্দর্যটাই হচ্ছে অত্যন্ত সীমিত সৌন্দর্য। আর এই জগতের সৌন্দর্য সময়ের প্রভাবে, কালের প্রভাবে এটা কমতে থাকে। যত সময় যায় রূপ তত কমতে থাকে। তাই আমরা এই জন্মে নয়, আমরা কোটি কোটি জন্ম ধরে বিভিন্ন রূপ দেখছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের চোখ পরিতৃপ্ত হচ্ছে না, তাই না? হয়েছে এখন আমাদের চোখ পরিতৃপ্ত হয়নি, আরো দেখতে ইচ্ছা হচ্ছে। এটাই হচ্ছে এই জড় জগতের রূপের প্রতি আকৃষ্ট হওয়ার কুফল। আমরা যত এই জগতের রূপের প্রতি আকৃষ্ট থাকব, তত আমরা এই জগতে আবদ্ধ হয়ে হতাশার মধ্যে জীবন কাটাতে হবে। কারণ এই জগতের রূপ আমাদেরকে পরিতৃপ্তি, আমরা এই জগতের রূপের দ্বারা পরিতৃপ্ত হতে পারব না, এই দুটো কারণের জন্য। কারণ আমরা হচ্ছি ভগবানের অংশ, তাই জন্য আমরা এই জগতের সীমিত রূপের দ্বারা কখনো পরিতৃপ্ত হতে পারি না। এটা হচ্ছে শিক্ষা। এখন আমরা তো ভক্ত হয়েছি, আমরা জানি যে প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগানো দরকার, তাই চোখটাকেও ভগবানের সেবায় আমাদেরকে লাগাতে হয়। তাই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন, যখন আমরা ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হব এই চোখের দ্বারা, তখন আমাদের এই জগতের রূপের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা চলে যাবে। তো কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা তো অনেকেই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ভগবানের রূপ দর্শন করছি। প্রভুপাদ বলছেন বিগ্রহ হচ্ছে ভগবান থেকে অভিন্ন, অর্চ অবতার। তো সেই রূপ আমরা বারবার দর্শন করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা যখন চোখ বন্ধ করছি তখন সেই ভগবানের রূপ আমাদের চোখে ভাসছে না। তো আচার্যরা ব্যাখ্যা করছেন যে আমাদের চেতনা কোথায় আছে সেটা বোঝা যাবে যখন আমরা চোখ বন্ধ করি, তখন কোন চিন্তাটা আমাদের আসে, সেটা হচ্ছে আমাদের চেতনার স্থিতি। তাই আমরা যখন চোখ বন্ধ করব তখন কোন জিনিসটা আমাদের স্মৃতিতে ভেসে উঠবে যার প্রতি আমরা আসক্ত। তাই আমরা এতদিন ধরে দর্শন করছি ভগবানকে, কিন্তু খুব কম সময়, বিশেষ করে আমার কথা বলছি, অন্য ভক্তদের কথা আমি বলতে পারবো না, যে ভগবানের রূপ, যে চোখ বন্ধ করলে ভগবানের রূপ ভেসে আসছে, এটা একটা বিরল ব্যাপার। কেন? উদাহরণ দেওয়া হচ্ছে যে এই শরীরটাকে একটা ক্যামেরার সঙ্গে তুলনা করা হচ্ছে, ক্যামেরা, আর এই চোখ দুটো হচ্ছে লেন্স এর মতো, আর হৃদয়টা হচ্ছে ফিল্ম, তাই তো? ক্যামেরায় ফিল্ম থাকে, ডিজিটাল ক্যামেরা হয়ে গেছে এখন, যদিও তাও এটা লোড, লোডিং ক্যাপাসিটি থাকে, ফিল্ম থাকে। এখন আমাদের এই হৃদয়টা এত ছবি তুলেছে চোখের মাধ্যম দিয়ে, অনেক ছবি তুলেছি আমরা এই জগতে প্রচুর, তার ফলে কি হচ্ছে আমাদের হৃদয় রূপ যে যে কি বলে এটাকে মেমোরি কার্ড, সে মেমোরি কার্ড এখন ফুল হয়ে গেছে, ওভারলোড, জায়গা নেই। তাই জন্য এখানে এসে ছবি তোলার চেষ্টা করছি ভগবানের, কিন্তু ছবি আর ক্লিক হচ্ছে না, কেন? জায়গা নেই এখানে। তাই জন্য আপনারা জানেন অনেকেই এখানে এলে ভগবানের এত সুন্দর রূপ, বিগ্রহ রূপ, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের চোখটা অন্য রূপের দিকে চলে যায়, কারণ এই হৃদয় রূপ যে মেমোরি কার্ড এটাকে গ্রহণ করতে পারে না, কারণ ওভারলোড হয়ে আছে। তো ওভারলোডেড যে মেমোরি কার্ড, সেখানে ভগবানের রূপকে ঢোকাতে গেলে এটাকে একটু ফাঁকা করতে হবে, আনলোডিং করতে হবে। আমরা কি করি, ডিজিটাল ক্যামেরা যখন হয় তখন কম্পিউটারে গিয়ে ওটাকে ফাঁকা করে দিই। তো আমাদের এখন আনলোডিং প্রসেসটা জানতে হবে। তো সেটাই হচ্ছে এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পন্থা, যে পন্থার মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ের যে এত রূপ জমে রয়েছে সেটাকে বার করতে হবে, এবং সেটা হচ্ছে শ্রবণের মাধ্যম দিয়ে। ভগবানের কথা যখন আমরা শ্রবণ করব কান দিয়ে, তখন সেই কথা যখন আমাদের হৃদয়ে যাবে, তখন হৃদয়ের যে মেমোরি কার্ড রয়েছে সেটা আস্তে আস্তে কি করবে, ফাঁকা হতে থাকবে। তাই জন্য নিয়মিত শ্রবণ, ভগবানের কথা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার ভাগবত কথা বলছেন, তো তার শিষ্যরা বসে অনেকে শুনছে, কিন্তু কিছু শিষ্য কি করছে, গুরুদেবের কথা শুনছে না, তারা কি করছে, ভগবানের বিগ্রহ দর্শন করছে, ধাম দর্শন করছে। তারপরে যখন ক্লাস শেষ হয়েছে তখন তাদেরকে ডেকেছে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তো ডেকে বলছে যে চোখের মাসাজ কেমন হলো, আই মাসাজ, মানে বলছে এই যে চোখ দিয়ে দেখার চেষ্টা করছো, এই চোখ দিয়ে তুমি ভগবানকে দেখতে পারবে না। তাই ভগবানকে কিভাবে দেখতে হবে, কান দিয়ে দেখতে হবে, শ্রবণ করো। তাই আমাদের প্রবণতাটা কি থাকে, আমরা নিজের চেষ্টায় ভগবানকে আমরা দেখার চেষ্টা করি, কিন্তু আমাদের হৃদয় যেহেতু পরিপূর্ণ রয়েছে তাই নিজের চেষ্টায় আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তাই যে নির্ভরশীলতা, এই জগতে রূপ দেখতে গেলেও নির্ভরশীলতা রয়েছে, আমরা আমাদের চোখ থাকলেও আমরা দেখতে পাবো না, যখন অন্ধকার থাকবে। বলা হচ্ছে যে দুটো চোখ তারা দেখতে পাবে কখন, যখন সূর্যরূপ যে সাহায্য, সেই সাহায্য না থাকলে আমরা দেখতে পারবো না। তাই সেটাই, আমরা সব ক্ষেত্রে নির্ভরশীল। ঠিক একইভাবে আমরা যদি ভগবানকে দর্শন করতে চাই তাহলে আমরা নির্ভরশীল, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবানের ভক্তের কাছ থেকে শ্রবণ করা কত গুরুত্বপূর্ণ। সাধারণত বলা হচ্ছে যখন ভগবানের শুদ্ধ, যারা অনেক উন্নত ভক্ত, তারা যখন ভগবানের কথা বলেন তখন হৃদয় থেকে সেটা ব্যাখ্যা করেন, হৃদয় থেকে বলেন। তা আমরা সাধারণত কি বলি, আমরা যখন ক্লাস ক্লাস দিতে বলে পদ্মপাদ, তো কোন শ্লোক, তো শ্লোকটা নিয়ে তারপরে আমরা সব নোট টোট করে আমরা সাধারণত বুদ্ধি দিয়ে ভগবানের কথা ব্যাখ্যা করার চেষ্টা করি, কারণ আমাদের হৃদয়ে উপলব্ধি অত্যন্ত কম। কিন্তু যখন ভগবানের ভক্তরা, যারা উন্নত ভক্ত, তারা যখন ভগবানের কথা বলেন, শ্রীল প্রভুপাদ, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর, তারা যখন ভগবানের কথা ব্যাখ্যা করেন, তখন তারা হৃদয় থেকে ব্যাখ্যা করেন, এটা উপলব্ধ জ্ঞান। কেন তারা বলতে পারেন, কারণ তাদের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, তাদের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, তাদের হৃদয়ে ভগবান রয়েছে। কিন্তু অনেকে বলতে পারে আমাদের হৃদয়ে ভগবান রয়েছে, হ্যাঁ আমাদের হৃদয়ে ভগবান রয়েছে, আমাদের হৃদয়ে ভগবান রয়েছে, শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান রয়েছে, কিন্তু পার্থক্যটা রয়েছে। কিরকম পার্থক্য, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন, আমরা কোথায় বিশ্রাম করি, বাড়িতে বিশ্রাম করি। আর অন্যান্য জীবের হৃদয়ে ভগবান থাকেন পরমাত্মা রূপে, তো পরমাত্মা মানে হচ্ছে বিজি ম্যান। তো কিরকম, তার দুটো কাজ, তিনি আমাদের যত মনোবাসনা সেটাকে কি করে অনুমোদন করেন, আর আমাদের সমস্ত কার্যের সাক্ষী হিসেবে থাকেন, তার মানে কাজে ব্যস্ত থাকেন। তো আমরা কোথায় কাজ করি, আমরা অফিসে কাজ করি, তাই বদ্ধজীবের হৃদয়টা হচ্ছে ভগবানের অফিস, আর শুদ্ধ ভক্তের কাছে ভগবান, শুদ্ধ ভক্তের হৃদয়টা হচ্ছে ভগবানের বাড়ি, এটা হচ্ছে পার্থক্য। তাই জন্য ভগবান নিশ্চিন্ত এখানে ঘুমাতে পারেন, কার হৃদয় ঘুমাতে পারেন, ভগবানের শুদ্ধ ভক্তের হৃদয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তাই যখন ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের কথা বলেন, তখন সেটা হৃদয় থেকে প্রকাশিত হয়, আর যেহেতু ভগবান সেই শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি যে কথাটা বলেন, তো তৃতীয় স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে সেই শব্দ তরঙ্গের মাধ্যম দিয়ে ভগবানের যে চরণে চরণ ধুলি সেটা প্রবাহিত হয়, সেই শব্দ তরঙ্গের মধ্যে যে চরণ ধুলির যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা প্রবাহিত হয়, এবং সেটা যখন শুদ্ধ ভক্তের মুখ থেকে বেরিয়ে আমাদের কানে প্রবেশ করে, তখন সেটা যখন হৃদয়ে যায়, তখন শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে সেটা ভগবান আমাদের হৃদয়ে স্থানান্তরিত হন, এবং তার মাধ্যমেই আমাদের হৃদয়ের যে নোংরা সেটা আস্তে আস্তে দূরীভূত হয়। তাই জন্য শ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম শাব্দ কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। তাহলে আবার নির্ভরশীল, তাই না? এই চোখ দিয়ে দেখতে গেলেও সূর্যের উপর নির্ভরশীল, আর ভগবানকে দর্শন করতে গেলেও আমরা ভক্তের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাটাই হচ্ছে আমাদের ভক্তির জীবনে অগ্রগতির একমাত্র চাবিকাঠি। তাই জন্য বলা হচ্ছে আমাদেরকে আশ্রয় করতে হবে, কার আশ্রয় করতে হবে, শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাই তবে, আর বাকি সব মরে অকারণ। তাই আমাদেরকে আশ্রয় করতে হবে, কারণ আশ্রয় গ্রহণ করলে আর আমাদের ভয় থাকে না। তো ভয়টা আমাদের কোথা থেকে আসে, ভয়টা আসে যখন আমাদের আশ্রয় থাকে না। আমরা সবসময় ভয়, আমরা দুর্গাপুরে সেমিনার দিচ্ছিলাম ভয়ের উপর, তো আমরা সবসময় ভীতগ্রস্ত। কেন ভীতগ্রস্ত, কারণ আমাদের আশ্রয় নেই। কিন্তু একটা বাচ্চা সে যখন মায়ের কোলে থাকে তার কোনো চিন্তা নেই, কেন চিন্তা নেই, কারণ সে আশ্রয়ে আছে। অনেকে দেখবেন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে বাবারা, ছেলেকে উপরে তুলে দেয়, দেখেছি অনেককে, কিন্তু সে কোনো ভয় পায় না। কেন ভয় পায় না, কারণ সে জানে তার বাবা তাকে আশ্রয় দিয়েছে, রক্ষা করবে। তা আমরাও সবসময় এরকম, যেমন আকাশে ছেড়ে দিচ্ছে বাচ্চাদের, আমাদের কিন্তু সেই একই অবস্থা। আমরা যে কোনো মুহূর্তে এই দেহ ত্যাগ করতে হতে পারে, কিন্তু আমরা কখন অভয়ভাবে জীবনযাপন করতে পারব, যখন আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, অর্থাৎ ভগবানের চরণে শরণাগতি যখন থাকবে তখন আমরা নির্ভীক থাকতে পারব। কিন্তু এই আশ্রয় জিনিসটা, এটা কোনো একটা বাহ্যিক ব্যাপার নয়, যে আশ্রয় বা শরণাগতি এটা হচ্ছে একটা হৃদয়ের স্থিতির প্রকাশ। কিন্তু আমাদের এই জড় অস্তিত্বে আমরা অহংকারের দ্বারা পরিচালিত হই, তো ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বসা অহংকার বিমূর আত্মা কর্তা হম ইতি মান্যতে। আমরা সবসময় নিয়ন্ত্রিত, কিন্তু যারা অহংকারের দ্বারা পরিচালিত হয় তারা বুঝতে পারে না তারা নিয়ন্ত্রিত। তো প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব, যারা বদ্ধ জীব তারা তাদের কর্ম কার দ্বারা করে, প্রকৃতির তিনটি গুণের দ্বারা তাদের সমস্ত কর্ম পরিচালিত হয়, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে তারা ভাবে যে আমি এটা করছি। যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে তারা সত্যগুণের মতোই কাজ করবে, যারা রজগুণের দ্বারা পরিচালিত হচ্ছে তারা রজগুণের মতোই কাজ করবে, যারা তমগুণের দ্বারা পরিচালিত হচ্ছে তারা তমগুণে অধিষ্ঠিত ব্যক্তির মতোই কাজ করবে, তারা বাধ্য হবে কাজ করতে। এটা হচ্ছে এই জগতের নিয়ম। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে একজন শূকর তার বিষটা খেতেই ভালো লাগবে, কারণ তাতে তার কোনো দোষ নেই, কারণ সেটা হচ্ছে তার প্রকৃতির দ্বারা সে পরিচালিত হচ্ছে। ঠিক একইভাবে আমাদের কোন জিনিসটা ভালো লাগবে, কোন জিনিসটা দেখতে ভালো লাগবে, কোন জিনিসটা শুনতে ভালো লাগবে, কোন জিনিসটা স্বাদ আস্বাদন করতে ভালো লাগবে, সেটা আমাদের গুণের উপর নির্ভর করে। ঠিক একইভাবে যখন আমরা ভগবানের ভক্ত হই তখন আমাদের ভক্তি জীবনের অগ্রগতিটা অন্যের উপর নির্ভরশীল, এটাই বুঝতে হবে। তাই রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করছেন যে তিনটে স্তরের ভক্তি রয়েছে, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো এবং প্রত্যেকটা ভক্তির দুটো করে লক্ষণ তিনি ব্যাখ্যা করছেন, তার মধ্যে ভাবভক্তির একটা লক্ষণ ব্যাখ্যা করছেন। তো ভাবভক্তির একটা লক্ষণ হচ্ছে, ভাবভক্তি হচ্ছে সুদুর্লভা, মানে পাওয়া যায় না, অসম্ভব। তো কেন সুদুর্লভা, তার দুটো কারণ ব্যাখ্যা করছেন রূপ গোস্বামী। এক নম্বর হচ্ছে এই শুদ্ধ ভক্তি আমরা নিজের চেষ্টাই পাই না, আমরা নিজে চেষ্টা করে ভাব ভক্তি পাওয়া যাবে না, আমি চেষ্টা করে জপ করে মঙ্গল আরতি করে এই ভাব ভক্তি পাওয়া যায় না, এটা হচ্ছে ফার্স্ট। আর দু নম্বর হচ্ছে ভগবান এই ভাব ভক্তি আমাদেরকে প্রদান করতে চান না, ভগবান দিতে চান না, আর আমরা নিজের চেষ্টায় এটা পেতে পারি না, তাই জন্য এটা হচ্ছে সুদূর লোভা। তো এখন ভগবান দিতে চান না আর আমি নিজের চেষ্টায় পাবো না, তাহলে ভাবভক্তি আমরা কি করে অর্জন করব। তখন রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভাবভক্তি যদি আমরা লাভ করতে হয় তাহলে আমাদেরকে যে ভাবভক্তি যার রয়েছে সম্পত্তিটা তাকে সেবা করতে হবে, অর্থাৎ আমাদেরকে শুদ্ধ ভক্তের উপর নির্ভরশীল হতে হবে। এটা হচ্ছে পন্থা। তাই তখন যখন শুদ্ধ ভক্ত যখন আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমাদের সেবার দ্বারা, তখন আমরা এই ভাবভক্তিকে লাভ করতে পারব। তাই ভক্তের সন্তুষ্টি হচ্ছে আমাদের ভক্তি জীবনের অগ্রগতির একমাত্র আশ্রয়। তাই জন্য আমাদের যতই কষ্ট হোক আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। সাধারণত ভক্ত সঙ্গে প্রথম সময় প্রথম প্রথম খুব ভালো লাগে, প্রথম কেউ মায়াপুরে আসে সব খুব ভালো লাগে না, ভক্তি জীবনে প্রথম প্রথম সবকিছু ভালো লাগে, সুন্দর বিগ্রহ দেখতে খুব সুন্দর লাগে, শ্রীমদ ভাগবত দারুণ কি অমৃতময় বাণী শুনতে ভালো লাগে, সংসার দাবানল যখন আসে মনে হয় হৃদয়টা কত আনন্দ পাচ্ছি, প্রতিটা জিনিস প্রসাদ দারুণ মহাপ্রসাদে গোবিন্দে সব ভালো লাগে। তারপরে যখন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় তখন ওই সবই প্রত্যেক দিনই একই রাধা মাধব, একই শ্রীমদ ভাগবত, তুমি দেহ নয় তুমি আত্মা, একই কথা, একই হরিনাম, একই প্রসাদ। আস্তে আস্তে কি হয় আমাদের জীবনে একটা শিথিলতা এসে যায়, কারণ ভক্তি জীবনের যে আনন্দ সে আনন্দটা বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না। ভক্তি জীবনের তদনম প্রতি পদম পূর্ণাম হরিনাম জবটা শেষ হয়ে গেল, তাই না? এটা হচ্ছে পার্থক্য। কেন? কারণ আমরা স্বাদ পায় না যখন কোন জিনিস, ধরুন একটা প্রসাদ হয়েছে, প্রসাদ যদি ভালো প্রসাদ হয় ওর খেতে ইচ্ছে আরেক হবে, আর যদি ধরুন প্রসাদে কোনো টেস্ট নেই ওই কোনো রকমে খেয়ে শেষ করে দিলাম। আনন্দটা কখন পাব? যখন আমরা ভক্তের উপর নির্ভরশীল হয়ে কোন ভক্তকে নিন্দা করব না, ভক্তদের গুণকীর্তন করব। যত ভক্তদেরকে আমরা গুণকীর্তন করব ভগবানের নামে তত রুচি আসবে। এটা হচ্ছে ব্যাপার। শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে নিত্যাং ভাগবত সেবা, যে আমরা ভাগবতের কথার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত। কিন্তু ভাগবতের কথা তো শুনতে ভালো লাগে না, তাহলে আমরা কি করে ভাগবতের কথার প্রতি আসক্ত হবো? তো ভগবানের কথার প্রতি আসক্ত হবো তখনই যখন আমরা ভগবানের ভক্তকে সেবা করব। তাই সেটাই হচ্ছে আমাদের সাধনা, যে কি করে ভক্ত সেবা আমরা করব। তার মানে এই নয় ভক্ত মানে পরম ভাগবত এখন নাই, প্রভুপাদ নাই, কার আর সেবা করব, সেটা বলা হচ্ছে না। ভক্ত সেবা, প্রত্যেকটা ভক্তকে আমাদেরকে সেবা করতে হবে। তাই যখন ভক্ত সেবা করা হয় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ ভগবানের প্রতি ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশ ভক্তকে ভালোবাসা। তাই সেই ভক্তদের ভালোবাসার পরিবর্তে আমাদের কি হয়, আমরা যখন একসঙ্গে অনেকদিন এক জায়গায় থাকি তখন ভক্তদের দোষগুলো বেশি চোখে পড়ে। এটা বদ্ধজীবের একটা লক্ষণ, বহির্মুখী চেতনা সবসময় অন্যের দোষ দেখার প্রবণতাটা থাকে। তার ফলে কি হয়, ভক্তের অসংখ্য ভালো গুণাবলী থাকা সত্ত্বেও আমরা তাদের খারাপ গুণটাই চোখে পড়ে, ঠিক না? উদাহরণ দেওয়া হচ্ছে হংস এবং কাক। তো কাক কি করবে, ধরো খুব প্রচুর দারুণ পরিষ্কার জায়গা, তার মধ্যে যেখানে একটা নোংরা পড়ে আছে, একটা নোংরা, তো সে কিন্তু সেই নোংরার কাছেই যাবে। আর যে হংস, হংসের দেখা গেল প্রচুর জল, তার মধ্যে একটু দুধ, সে কিন্তু সেই জল থেকে দুধটাকেই গ্রহণ করবে। তো প্রভুপাদ বলছেন যে আমাদের সেই ধরনের চেতনা থাকা দরকার, যে আমরা সবসময় ভালো জিনিসটা গ্রহণ করার চেষ্টা করব। তাহলে কি হবে, ভক্তি জীবনে আমরা আনন্দ পাব। ভক্তি জীবনের যে আনন্দটা সেটা বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না। প্রভুপাদ যদি দেখতেন কোনো ভক্ত মুখটা একটু কি বলে দুঃখ করে বসে আছে, তোমার সমস্যাটা কোথায়, কি সমস্যা? আমাদের জীবনে কোনো সমস্যা আছে? যারা জনমাসু বলছেন যে সদ্গুরুর আশ্রয় লাভ করেছে, যে হরিনাম লাভ করেছে, তারা দুঃখের কি আছে, আছে দুঃখের কিছু? কিন্তু আমাদের দুঃখ হয়, কেন হয়, দুঃখের কারণটা কি? হরিনামটা দুঃখের কারণ না সদ্গুরুর আশ্রয়টা দুঃখের কারণ? না, আমরা দুঃখ এখন পড়ে গেছি, কেন, আমরা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি, আমাদের জীবনে খুব দুঃখ, কেন, হরিনাম লাভ করেছি, আমরা দুঃখ কেন, আমরা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করছি, এগুলো দুঃখের কারণ? দুঃখের কারণটা কোথায়? দুঃখের কারণটা হচ্ছে মন, মনটাই হচ্ছে দুঃখের কারণ। কারণ মন অনেক কিছু চায় যেটা ভগবান থেকে ভিন্ন। এই যে যতদিন এই মনে চাওয়া পাওয়াটা থাকবে ততদিন আপনি যতই অমৃতময় হরি কথা বলুন না কেন, আর যত অমৃতময় হরি আমাদের হরিনাম আমরা লাভ করি না কেন, আর যতই অমৃতময় ভক্ত সঙ্গ আমরা লাভ করি না কেন, আমরা আনন্দ পাবো না। কেন পাবো না? কারণ মনে সমস্যা রয়েছে। তাই ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে তোমাকে কেউ দুঃখ দিতে পারে না, একমাত্র দুঃখ দিতে পারে তোমার মন। তা দুষ্ট মন, তিনি লিখলেন সেই মনের দুঃখে, তিনি একটা বই লিখে ফেললেন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বৈষ্ণবকে। তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের চরম শত্রু ভক্তি জীবনের বাধা হচ্ছে এই মন, কারণ মন অনেক কিছু চায়। তা সেই মনের যে চাওয়া পাওয়া, তিনটে চাওয়া পাওয়া রয়েছে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী, এই তিনটে জিনিস মন চায়। মন টাকা পয়সা চায়, মন সুন্দরী স্ত্রী চায়, আর মন প্রতিষ্ঠা চায়। তা যেন বলা যে কে বৈষ্ণব, প্রতিষ্ঠা এই তিনটে জিনিস ছাড়বে, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। তো সেটা করতে কি কোনো কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি অমুক তমুক লাগে, কিছু লাগে, সহজ। তাই প্রভুপাদ বলছেন ভক্তি জীবনটা অত্যন্ত সরল পন্থা, কিন্তু আমাদের মন যেহেতু জটিল তাই সরল জিনিসটা খুব জটিল হয়ে পড়ে। তাই জন্য আমাদের মন কি চাইছে, মন কি চাইছে হরিনাম থেকে আনন্দ পাবো, মন কি চাইছে শ্রীমদ ভাগবত থেকে আনন্দ পাবো, মন কি চাইছে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে আনন্দ পাবো, না মন অন্য কিছু চাইছে? যদি মন অন্য কিছু চায় তাহলে এইগুলো থেকে আমরা আনন্দ পাবো না, এবং তার ফলে আমাদের ভক্তি জীবনে অগ্রগতিটা শিথিল হয়ে যায়, এবং সেটাই হচ্ছে সাধনার একমাত্র বাধা। তাই জন্য আমাদের সবসময় এই ভক্তদের উপর নির্ভরশীল হয়ে যদি তাদের গুণকীর্তন করার মাধ্যম দিয়ে, তাদের আশ্রয় গ্রহণ করে যদি আমরা সবসময় ভক্তের গুণকীর্তন করি, তাহলে আমরা এই তিনটে জিনিসে হরিনামে শ্রীমৎ ভাগবতের সাধু সঙ্গে আমরা খুব আনন্দ পাবো, এবং যখন আমরা এগুলো করতে আনন্দ পাবো তখন আমাদের ভক্তি জীবনে অগ্রগতি অত্যন্ত দ্রুত হবে। এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিন চার মিনিট আছে যদি কোনো প্রশ্ন থাকে, অনেকে বলে ক্লাস হয় প্রশ্নোত্তর থাকে না, 8:45 প্রশ্নোত্তর ও মন্তব্য সহ। ঠিক আছে বলুন, মাইক।
একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা দরকার, মানে শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করা মানে কি বা তার লক্ষণ কি যদি একটু এক্সপ্লেইন করেন।
চরণ আশ্রয় করা মানে কি,
আশ্রয় করার মানে কি আর তার লক্ষণটা কিভাবে বুঝবো যে শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করেছে।
চরণ আশ্রয় করা মানে এই নয় যে চরণ ধরা, আশ্রয় দিন আশ্রয় দিন, সে শুদ্ধ ভক্ত চরণটা দিয়ে দিন আমাকে, সেটা ওইভাবে চরণ পাওয়া যায় না। তো চরণ আশ্রয় গ্রহণ করা মানে তার কথা অনুযায়ী জীবনযাপন করা, তিনি যেভাবে বলেছেন সেইভাবে জীবনযাপন করতে হবে। আকুপাকু ভাব করে কোনো লাভ নেই। চরণ আশ্রয় মানে আকুপাকু ভাব না, চরণ আশ্রয় মানে তিনি যেভাবে বলছেন সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। তা আমাদের সমস্ত কিছুর গাইড হচ্ছেন ছিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। তাই তার আশ্রয় আমরা কিভাবে গ্রহণ করতে পারবো, যখন তার কথা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো তখন বুঝতে হবে যে আমরা তার চরণ আশ্রয় গ্রহণ করেছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ও এসে গেছে, আপনি ছিলেন না তো ওখানে। একটা প্রশ্ন, হ্যাঁ একটা।
আপনি বললেন যে ভক্তদের দুঃখ করা উচিত নয়, কিন্তু অনেক বৈষ্ণব আছেন দেখি দুঃখ করছেন যে আমি সদগুরু আশ্রয় নিলাম, হরিনাম শুনছি করছি শ্রবণ করছি, কৃষ্ণ না বুঝিব দুঃখ কহিব কারে, কৃষ্ণের প্রতি আমার রতি হলো না, এইরকম দুঃখ হওয়া কি খারাপ?
খুব ভালো, ওটা ওই দুঃখ হলে আমাদের জীবনে উন্নতি হবে। ওই দুঃখ তো আমরা করি না, ও এতদিন হয়ে গেল হরিনামে করে রুচি আসছে না, এতদিন হয়ে গেল বৈষ্ণব অপরাধ করার প্রবণতা যাচ্ছে না, এতদিন হয়ে গেল ভাগবত কথা শ্রবণ করতে ভালো লাগছে না, এই দুঃখ তো ভক্তি জীবনে অনুকূল দুঃখ, সে দুঃখ তো আমাদের হয় না, আমাদের অন্য দুঃখ হয়, তাই না? ওই দুঃখ হলে ভক্তি জীবনে আমরা অনেক এগিয়ে যাব। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে এখানেই হরে কৃষ্ণ গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম কি জগৎগুরু ছিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।